জয় নিতাই, গতদিন আমরা এই শ্রী মহান গ্রন্থের মহাধনুর্ধারী অর্জুনের পরাক্রম এবং সেই ভয়ঙ্কর রণে তিনি জয়ী হয়েছিলেন, তারপরে বিরাট নগরের দিকে আসার উদ্যোগ করছিলেন এ পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম। ঠিক তারই পরের অংশ আমরা শ্রবণ করতে চলেছি। খুবই সুন্দর প্রসঙ্গ, আমাদের সকলের মধ্যে চঞ্চলতা ত্যাগপূর্বক এই প্রসঙ্গ শ্রবণ করলে খুবই ভালো হবে। তা এবারে উত্তরকে বললেন, হে রাজকুমার, তুমি এবার ওই যে সমীবৃক্ষের নিকটে চল, সেখানে অস্ত্রশস্ত্রগুলো আবার মানে বৃক্ষ সমীপে গিয়ে তাতে উত্তর উঠে সেটাকে আবার বেঁধে ঠিক করে রেখে দিলেন। এবারে সেই সমীবৃক্ষের তলায় সেই রাজধানী বিরাট নগর থেকে যে রথে করে দুজনে গিয়েছিলেন সেই রথটা ছিল। এবারে দেখতে দেখতে অকস্মাৎ সেই কপিধ্বজ রথ, সূর্যদেব প্রদত্ত যে রথ, সেটিকে তিনি মানে যার জন্য মত ব্যক্ত করলেন, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে রথটি অদর্শন হয়ে গেল। এই সমস্ত আশ্চর্য আশ্চর্য বিষয় রাজকুমার দেখে একেবারে হতবাক হয়ে যাচ্ছে, কোনোদিন এমন দেখেনি। এবারে বললেন, উত্তর, তোমার রথে বসে আমরা যাব। শোনো, আমার একটা কথা আছে, আমি আমাদের ভাইয়েদের এবং আমাদের সহধর্মিনীর পরিচয় তোমাকে দিলাম, কিন্তু আমি যতক্ষণ সেটা স্বেচ্ছায় প্রকাশ না করব তুমি ততক্ষণই তা প্রকাশ করবে না। বলছেন, হে ধনঞ্জয়, আপনি যেমন আজ্ঞা করেন। বলছেন, হ্যাঁ শোনো, আরেকটা কথা, এই রণ আমি জিতেছি তা বলবেন, এই রণ তুমি জয়ী হয়েছ। বলছেন, হে মহাবলী, তা কি করে সম্ভব? এ তো সম্ভব নয়, আমার পিতা তা কখনো মেনে নিতে পারবেন না, কারণ তাদের পরাক্রম আমি নিজ চক্ষে দেখলাম, আর তিনি তো সকলের পরাক্রম জানেনই। বলছেন, না, যে কোনো পিতাই চায় যে আমার পুত্র অনেক বলশালী হোক, অনেক কর্মদক্ষ হোক, অনেক যোগ্যতা সম্পন্ন হোক, প্রতিটা পিতাই তাই চায়, অতএব তোমার পিতা অবশ্যই বিশ্বাস করবেন। আর তুমি বলবে যে সেই যুদ্ধ করতে গিয়ে আমাকে এক দেবকুমার এসে সাহায্য করল, অর্জুন তো ইন্দ্রের পুত্র, তাই মিথ্যা হবে না। বলবে যে আমাকে অকস্মাৎ সেই রণ থেকে আমি পালিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাকে এক দেবতাদের কুমার এসে রক্ষা করল, সেই যুদ্ধ করল শিখিয়ে পড়িয়ে নিয়ে। বললেন, এবার তুমি রথে বসো, আমি বৃহন্নলা রূপে আবার সারথি হয়েই তোমাকে নিয়ে যাব। তিনি অতি বিনয় সহকারে তার চরণ প্রান্তে এসে চরণ স্পর্শ করে রাজকুমার উত্তর বলল যে, হে মহাধনুর্ধারী, আজ আমরা যে কত অপরাধ করেছি আপনাদের চরণে তার কোনো শেষ নেই। সকলের সঙ্গে আপনাদের পাঁচ ভাই এবং সেই সৈরন্ধ্রী রূপে মহারানী দ্রৌপদীকে কত অবমাননা হতে হয়েছে, তা আমি সেই রাজ্যের পক্ষ থেকে আপনার কাছে বিনয়ভাবে এবং নম্রতার সঙ্গে আপনার কাছে আমি ক্ষমা ভিক্ষা করছি, ক্ষমা করুন আপনি। অর্জুন তাকে আলিঙ্গন প্রদান করে বললেন, হে রাজকুমার, না না, আমাদের না জেনে তোমরা করেছো, এটা ঠিকও নয়, আবার একদিকে যেমন সাধারণ ব্যক্তিদের সঙ্গে করা হয় তেমনই করেছ। আর আমি কি ক্ষমা করব? আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মাত্মা যুধিষ্ঠির, তিনি তোমাদের সকলকেই মানে অপরাধ করার আগের থেকেই ক্ষমা করে বসে আছে, তিনি অমায়িক, তার তুলনা হয় না গো। এবারে অপরদিকে যুধিষ্ঠির মহারাজ, মহাবলী ভীমসেন এবং মহাতেজস্বী নকুল সহদেব, তারা সেই যে 1 লক্ষ ধেনু সুশর্মা হরণ করে নিয়ে যাচ্ছে, সেখান থেকে তারা বেশ খানিকক্ষণ আগে এসেছে। মহারাজ বিরাটের ভীষণভাবে চিন্তা, এত চিন্তা যে সে আর বলার কথা নয়। তিনি এসেই রানীমহলে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন, হে সুদেষ্ণে, আমার পুত্র উত্তর কোথায়? তিনি বললেন যে অকস্মাৎ কৌরব সেনারা আমাদের রাজ্যের গোধন হরণ করে নিয়ে যাওয়ার খবর যখন এলো, ঠিক সে সময় উত্তর আমি নিষেধ করার সত্ত্বেও সে জেদের বশবর্তী হয়ে নিজের পরাক্রমের কথা বলতে বলতে বৃহন্নলাকে সাথী রূপে নিয়ে সে একাই চলে গেছে। তিনি মাথায় হাত দিয়ে ভেঙে পড়লেন আর বলছেন, সর্বনাশ হয়েছে। সেই কৌরব সেনাতে ভীষ্মদেব, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, দ্রোণাচার্য, অশ্বত্থামা, এই 6 জন হচ্ছে মহারথী। দেবতারা পর্যন্ত তাদের দেখে ভয় পায়, আর তাকে তুমি কিভাবে পাঠালে? রানী সুদেষ্ণা বললেন, হে রাজন, আমি তাকে অনেক নিষেধ করেছি কিন্তু সে শুনলই না। মহারাজ যুধিষ্ঠির কঙ্করূপে রয়েছেন, তিনি হাত জোড় করে বিরাট রাজাকে বললেন, হে রাজন, আপনি চিন্তা করবেন না, এই বৃহন্নলা এমন যে সে যার সারথি হয় সে কোনোদিন পরাজয় স্বীকার করে না, সে জয়ী হয়। তা বলছেন, কঙ্ক, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এক নপুংসক ক্লিব ব্যক্তি সে আমার পুত্রকে ওই ওই মহাত্মাদের, ওই ওই মহারথীদের সঙ্গে যুদ্ধ করে তাকে রক্ষা করবে, তোমার মাথা দেখছি একেবারেই খারাপ হয়ে গেছে। সে বলছে, মহারাজ, বৃহন্নলা সাধারণ নয়, সে যদি কারোর সঙ্গে যায় তা দেবতা, দানব, যক্ষ, রক্ষাদি পর্যন্ত তাকে কিছু করতে পারে না। রাজা বলছেন, তুমি চুপ করো, আমার এমনি এই সময় মাথা কাজ করছে না, আর তুমি বৃহন্নলা বৃহন্নলা করে শুধু চিৎকার করো না তো। এবারে তিনি ভেঙে পড়েছেন, অকস্মাৎ একজন দাসী এসে মানে রাজ্যের চতুর্দিকে একেবারে হইচই, রাজকুমারের জয় হোক, রাজকুমারের জয় হোক, যুবরাজ উত্তরের জয় হোক, মানে সমস্ত নগর একেবারে নৃত্য করা আরম্ভ করেছে। তারা বিভিন্ন মানে বাদ্যযন্ত্র নিয়ে তারা মানে মহারাজ সেই বিরাট পুত্রের জয় দিচ্ছে। এক দাসী অতি শীঘ্র এসে বলছেন, মহারাজ মহারাজ, আমি এক অতি শুভ খবর নিয়ে এসেছি, কিন্তু আমাকে আপনার যে গলায় হীরে মণিকের যে হার দেখা যাচ্ছে তা আমাকে পারিতোষিক হিসাবে দিতে হবে, আনন্দে বলছে। বলছেন, আরে মূর্খ, তুই কি খবর নিয়ে এসেছিস? আমার পুত্র সেই যোদ্ধাদের হাতে মারা গিয়েছে এটাই? বলছেন, না মহারাজ, আপনার পুত্র যুবরাজ সে রণ জয় করে ফিরে আসছে। বলছেন, তোমাকে কে বলল? বলল, আমি না, সমস্ত নগরে চতুর্দিকে মহোৎসব আরম্ভ হয়ে গেছে। মহারাজ তাকে নিজের গলার থেকে বহুমূল্য একটি মালা, তাকে হার তাকে প্রদান করল। এবারে তার বুক একেবারে গর্বে বিশাল বড় হয়ে উঠে। সে সময় যুধিষ্ঠির মহারাজ মানে কঙ্ক বলছে, বললাম না মহারাজ, বৃহন্নলা যার সঙ্গে থাকে সে কোনোদিন মানে পরাজয় স্বীকার করতেই পারে না। তখন আনন্দে সেই কথা শুনেও শুনে না। এবারে সে আনন্দিত হয়ে রানীকে বলল, সুদেষ্ণা সেখানে সঙ্গে সঙ্গে সেই খবর শুনল, বলছেন সুদেষ্ণা এই রাজ্যের চতুর্দিকে মানে আলোকিত করা যাক, সমস্ত দেব প্রতিমাকে সুন্দর সুন্দর মালা দিয়ে সাজানো যাক এবং রাস্তা ঘাট একেবারে ঝকঝকে করে তার চতুর্দিকে মানে সুসজ্জিত করে তাকে স্বাগত জানানো হোক, আর কয়েকজনকে পাঠিয়ে দাও সে নগরে নগরে হাতির পিঠে করে আমার পুত্র যে জয় মানে রণজয়ী হয়ে ফিরে আসছে তার প্রচার করুন। আবার যুধিষ্ঠির মহারাজ বলছেন, বললাম না যে বৃহন্নলা যার সঙ্গে থাকে তার মানে এমনই হয়ে থাকে, বলছেন তুমি চুপ করো, রণ জিতেছে আমার পুত্র আর তুমি বারবার ওই একই কথা বৃহন্নলা বৃহন্নলা আর বৃহন্নলা, আমার পুত্র রণ জিতেছে মানে জয়ী হয়েছে, সে নপুংসক ক্লিব ব্যক্তি, সে পূর্ণরূপে পুরুষও নয়, সে কি করবে? এবারে সৈরন্ধ্রীকে বলল যে সৈরন্ধ্রী আজ তুমি পাশা নিয়ে এসো, আজ আমি এই কঙ্কের সঙ্গে পাশা খেলে হেরে গেলেও আমি নিজেকে জয়ী মনে করব, আজ আমার আনন্দই আর আনন্দ। এবারে পাশা নিয়ে আসলেন সৈরন্ধ্রী মানে মহারানী দ্রৌপদী, পাশা বিছিয়ে দিলেন, দুজনে বসলেন। যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন যে মহারাজ এই আনন্দ আর জুয়া এ দুটো পৃথক ধর্ম, এদের খুব আনন্দের সময় জুয়া খেলতে নেই, খুব দুঃখের সময় এই দুটো ক্রীড়া করতে নেই। বলছেন না দেখো ও আমিও জানি কিন্তু আজ আমি তোমার সঙ্গে মানে পরাজিত হলেও আমি নিজেকে জয়ী মনে করব, আমার পুত্র সেই ভীষ্ম কৃপাচার্য কর্ণ দুর্যোধন দ্রোণাচার্য অশ্বত্থামা আদিকে তারা সে পরাজিত করেছে, তুমি আজ আমাকে পরাজিতই কর। এবারে বসলেন, তিনি আনন্দে বলছেন যে আমার পুত্র রণজয়ী হয়েছে। যুধিষ্ঠির মহারাজ আবার বলছেন বৃহন্নলা যে সঙ্গে আছে, এবারে রাজার ক্রোধ হয়ে গেছে, সেই গুটিগুলো তো খুব শক্ত, সেই গুটিগুলো দিয়ে ছুঁড়ে মারল, কাছাকাছি বসে আছে, নাক থেকে দর দর বেগে রক্ত বওয়া আরম্ভ হল। তিনি দেখলেন যে এ তো সর্বনাশ, আমার এক ফোঁটা রক্ত যদি এই রাজ্যে পড়ে তাহলে এই রাজ্যের সীমারেখা মিটে যাবে, বিনষ্ট হয়ে যাবে এই রাজ্য। তিনি সঙ্গে সঙ্গে হাত দিয়ে রক্তকে হাতে নিলেন, দ্রৌপদীকে ইশারা করার সঙ্গে সঙ্গে দ্রৌপদী একটি স্বর্ণের বাটিকা মানে স্বর্ণের বাটি নিয়ে আসলেন এবং সেই বাটির মধ্যে কিছুটা জল ছিল, তিনি এদিক ওদিক তাকিয়ে সেই রক্ত পুষছেন। আর সৈরন্ধ্রী এনে দিয়েছে তাই রাজা বলছে এ কি করছো সৈরন্ধ্রী? এর মধ্যে দ্বারপাল এসে বলল, মহারাজ যুবরাজ ভেতরে আসতে চাইছেন। তখন এদিকে বিষয়টা তিনি ভুলে গেলেন, গুরুত্ব দিলেন না। এবারে উত্তরকে স্বাগত জানানোর জন্য রাজা এবং রানী আনন্দে উঠলেন, উত্তরাকে পাঠিয়েছিলেন তাকে আরতি করার জন্য, আরতি আদি করে ভেতরে প্রবেশ করছে। তিনি এসে প্রথমে রানীকে প্রণাম করলেন, রাজাকে প্রণাম করলেন, তারপর দেখলেন যুধিষ্ঠির মহারাজ তিনি মানে নিজের নাক থেকে বিগলিত হচ্ছে যে রক্ত, সেই রক্ত ধুচ্ছে। আর অপরদিকে যুধিষ্ঠির মহারাজ করেছেন কি, সৈরন্ধ্রী মানে দ্রৌপদীকে বলছেন তুমি গিয়ে যেভাবে হোক অর্জুনকে গিয়ে তুমি একটু পরে ঢোকাও, কারণ সে যদি আমাকে দেখে আমার নাক থেকে রক্ত বইছে তাহলে এই রাজাকে এবং এর মন্ত্রীদের সব মেরে ফেলবে। অর্জুনের আরেকটি প্রতিজ্ঞা ছিল, এখানে টিকাকার ধরেছেন যে কোনো একটি কারণের জন্য যুধিষ্ঠির মহারাজের সামনে অর্জুন প্রতিজ্ঞা করেছিল যে মহারাজ আপনি যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে আপনার শরীর থেকে কেউ রক্ত ঝরায় তাহলে আমি তাকে কিছু বলবো না। কিন্তু যুদ্ধ ব্যতী রেখে যদি আপনার শরীর থেকে কেউ এক ফোঁটা রক্ত ঝরায় তাহলে আমি তাকে বধ করে দেব, এটা প্রতিজ্ঞা ছিল। তাই দ্রৌপদী গিয়ে তাকে ইশারা করে এক পাশে ডেকে বলছে, হে ধনুর্ধারী কেমন আছেন আপনি? বলছেন, হে দ্রৌপদী কেমন থাকবো, তুমি কি জানো না যে আমি কেমন থাকতে পারি? সেখানে সময় কাটিয়ে দিল। উত্তর প্রণাম করে দেখলো যে কঙ্কের, তিনি তো সকলের পরিচয় পেয়ে গেছেন, তাই তার হৃদয়টা কেঁদে উঠল। সেই সম্রাট যুধিষ্ঠির, যার কাছে এই বিরাট রাজাও দাসবধ থাকত, দাসের ন্যায় আচরণ করত, আজ তারই গৃহে তিনি দাসের কার্যাদি করছেন। তাই তিনি বলছেন, পিতাশ্রী এনার এই রকমভাবে রক্ত পড়ছে কেন? তা বলছেন, এই দুষ্ট বারবার ওই বৃহন্নলা করে আমার মেজাজটাই খারাপ করে দিয়েছে, তাই এই দুষ্টকে আমি মেরেছি। বলছেন, হে পিত আপনি এক মহা অনর্থ করেছেন, আপনি এত বড় ভুল করেছেন যার কোনো প্রায়শ্চিত্তও নেই। তিনি যুধিষ্ঠির মহারাজের চরণ ধরে বললেন যে, হে মহারাজ আমি এই রাজ্যের পক্ষ থেকে আপনার চরণে ক্ষমা প্রার্থী। যুধিষ্ঠির মহারাজ কি বললেন? যে, হে রাজকুমার, হে যুবরাজ, আমি তো এই রাজা মানে তোমার পিতা আমাকে প্রহার করার পূর্বেই আমি তাকে সব কিছু ক্ষমা করে রেখে, তাহলে কেমন? এই দুর্যোধনের মতন অমায়িক এবং সেই দাপর যুগে বোধহয় আর দ্বিতীয় কেউ ছিল না। যেমন এই কলিতে নিত্যানন্দ প্রভু মার খেয়ে কপাল ফাটিয়ে আমাদের এই মানে নবদ্বীপের জগাই মাধাইকে তিনি মানে ক্ষমা করেছিল, নিজের কপাল থেকে রক্ত দরদর বেগে ছুটছে, তথাপি তাদের ক্ষমা করেছিলেন আর বলছেন তোমরা শুধু হরিনাম করো। তাই এই দাপর যুগে একমাত্র সেই মহারাজ যুধিষ্ঠিরের মধ্যে এই ক্ষমা এই দয়া দেখা গিয়েছিল। আর এই কলিযুগে সেই নিত্যানন্দ প্রভু তিনি কেমনভাবে নিজে মার খেয়ে কপাল থেকে দরদর বেগে রক্ত বয়ে চলেছে, মহাপ্রভু আসলেন ক্রোধিত হয়ে তাকে সুদর্শন চক্র দিয়ে কেটে ফেলবে, সব ক্ষমা করে তাকে বললেন যে তুমি নাম করো। তা ক্ষমা এই যুধিষ্ঠির মহারাজের মধ্যে কেমনভাবে ছিল যে তা ব্যক্ত করা যায় না। এবারে বৃহন্নলা প্রবেশ করছেন, রাজা তাকে স্বাগত জানালেন আর বললেন, বৃহন্নলা তুমি যে তোমার প্রাণকে বিসর্জন দিতে দিতে আমার পুত্রকে মানে পুত্রের সারথি হয়ে তাকে যে রক্ষা করেছ, আমি তোমাকে অনন্ত ধন্যবাদ জানাই। এবারে উত্তর কাছে আসল, উত্তরকে ডাকলো, হে উত্তর তুমি আমার পাশে বসে বলো যে কিভাবে তুমি সেই ভয়ঙ্কর মহারথীদের সঙ্গে যুদ্ধ করেছিলে আর তোমার বাণে ঘায়েল হয়ে তারা কেমনভাবে পলায়ন করছিল। তিনি অর্জুনের দিকে তাকালেন, অর্জুন ইশারা করলেন মানে তোমাকে যা বলেছি তুমি তাই বলবে। উত্তর তিনি বললেন, হে পিত আমি কি যে বলবো তা তো আমি নিজেই বুঝে পাচ্ছি না, আমি সেই ভয়ঙ্কর সেনা সব দেখে আমি ভয়ভীত হয়ে পালিয়ে যাচ্ছিলাম সেই সেনা সাগর দেখে, কিন্তু কি বলবো, এক দেবকুমার এসে আমাকে বললেন যে হে রাজকুমার ভয় নেই, সব অর্জুনের কথাই বলছে, তোমার কোনো ভয় নেই আমি তোমাকে রক্ষা করব। তা দেখলাম সেই দেবপুত্র সেই দেবতা তাদের সঙ্গে মহাসংগ্রাম করল, আমি তার সারথি হয়েছিলাম, আর সেই যুদ্ধ যা কখনো কেউ দেখেনি, সে ভয়ঙ্কর অলৌকিক অস্ত্র শস্ত্র চলল, তারপরে সমস্ত গোধন সে জিতে নিয়ে আমাকে দিল। আমাকে যখন দিল আমি বললাম যে আপনি কৃপা করে আমাদের রাজধানীতে চলুন। তা দেখলাম যে তিনি সেখানেই মানে অন্তর্হিত হয়ে গেলেন। বলছেন সেই দেবতাকে তো আমার আভার প্রকাশ করা উচিত, আমি তার কাছে ঋণী। তিনি বলছেন যে আগামী পরশুদিন তিনি আবার আসবেন, আপনার সঙ্গে তার সাক্ষাৎ হবে। এই যুদ্ধে জয়ী হওয়ার তৃতীয় দিবসের দিন এই পঞ্চ পাণ্ডবগণ তারা নিজেদের রূপ প্রকাশ করবেন, তা অর্জুন বলে রেখেছে। বললেন ঠিক আছে, আমি সেই দেবতার জন্য অপেক্ষা করে থাকলাম। এবারে তিনি যে সেই রাজকুমারের জন্য মানে রাজকুমারীর জন্য তাদের যে বস্ত্র নিয়ে এসেছিলেন সেগুলোও দিলেন। তাতে উত্তরা খুশি হয়ে তার গুরুদেব এই বৃহন্নলাকে মানে অর্জুনকে নিজের হাতের একটি কঙ্কন পারিতোষিক হিসাবে প্রদান করলেন। রাজকুমারী তো খুবই খুশি। এবারে তৃতীয় দিনের দিন পঞ্চ পাণ্ডবগণ দেবী দ্রৌপদী তারা সুন্দরভাবে স্নান করে সমস্ত শরীর পরিষ্কৃত করে তারা রাজসভাতে গিয়ে উপস্থিত। রাজপোশাক মুকুট এবং যুধিষ্ঠির মহারাজের শ্বেত বস্ত্রাদি যেমন যেমন রাজপোশাকে থাকতেন, তা যেখানে মানে রাজাদের যে বসার জন্য যে সিংহাসন ছিল সেখানে তারা দাঁড়িয়ে আছে। রাজা এসেছে, তারপরে সকলে সূচনা পেয়ে উঠে দাঁড়িয়েছেন। এবারে তিনি এসে দেখছেন যে সেখানে সেই কঙ্ক সে রাজবেশ ধারণ করেছে, সে তো ব্রাহ্মণ। মহারাজ বিরাট তিনি ক্রোধিত হয়ে গেলেন, বলছেন কঙ্ক তুমি আজ রাজাদের অসম্মান করছো, ব্রাহ্মণ হয়ে তুমি আজ রাজ পোশাক ধারণ করেছো, তুমি কি রাজা না তুমি কে? উত্তর সঙ্গে আছেন, উত্তরও কিছু বলছেন না। যুধিষ্ঠির মহারাজ কিছুই বললেন না, অনেক কিছু বলার পরে যে আমি তোমাকে এখনই মৃত্যুদণ্ড দিতে পারি, তুমি যে এই প্রকার মানে বর্ণ বৈষম্য কাজ করছো এটা ঠিক নয়। মাঝখান থেকে অর্জুন বেরিয়ে আসতো, বলছেন হে মহারাজ আপনি তো এনাকে বলছেন যে ইনি এইভাবে এই রাজ সিংহাসনে বসার অধিকারী নন, কিন্তু এ তো আপনার একটা ছোটখাটো রাজ্য, ইনি যদি আপনার সিংহাসনে বসেন তাও আপনার গৌরব, শুধু আপনার মতো রাজা নন, ইনি এমনই ধার্মিক এবং সমস্ত পুরুষের মধ্যে শ্রেষ্ঠ, মূর্তিমান ধর্ম মহাক্রমী পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, এই জগতে তার থেকে বুদ্ধিমান আর কেউ নেই, তিনি তপস্যার আশ্রয়, কিন্নর এবং নাগেরাও তার সম্পর্কে সম্পূর্ণরূপে জানেন না, আর আপনি তো একজন ছোট একটা দেশের রাজা, তা ইনি মানে দীর্ঘদর্শী মহা তেজস্বী, দেশবাসীর সেবার জন্য সর্বদাই তৎপরতা, আর ধীর সত্যবাদী বুদ্ধিমান জিতেন্দ্রিয়, ঐশ্বর্য এনার এত পরিমাণে বেশি যে ইন্দ্র পর্যন্ত তার কাছে কিছুই নয়, আর ইনি হলেন ধর্মরাজ যুধিষ্ঠির, সম্রাট যুধিষ্ঠির। তখন বলছেন সম্রাট যুধিষ্ঠির, অন্যান্য রাজারা তো সেই যখন সময় হয় সকালবেলা দশটার দিকে তখন অন্যান্য রাজারাও নিজেদের সম্পর্কে সেখানে তাদের মানে মিটিং আদি থাকে, রাজারা সব বলাবলি করছে সম্রাট যুধিষ্ঠির সম্রাট যুধিষ্ঠির, আর বারবার তাকাচ্ছেন নিজেদের মধ্যে বলাবলি হচ্ছে। বলছেন ইনি যদি ধর্মরাজ যুধিষ্ঠির হয় তাহলে সেই রশিয়া বল্লভ মহাবলী ভীম ছাড়া আর কেউ না, রাজা তো খুব চালাক, আর রাজাকে আর বোকা লোকে হয় না, সর্বদিক দেখতে সুসম্পন্ন ব্যক্তিই তো রাজা হয়। আর অর্জুন তো বলছিল, অর্জুনকে বলছে যে তাহলে তুমি ধনুর্ধারী অর্জুন, তুমি বৃহন্নলা? বলছেন হ্যাঁ। বলছেন আর আমার এই তেজস্বী ছোট ভ্রাতদ্বয় তারা হচ্ছেন মাদ্রী পুত্র, যারা আপনার গোরক্ষয় এবং অশ্বরক্ষায় নিযুক্ত ছিল, তারা হচ্ছেন এই মহা তেজস্বি পুরুষ নকুল এবং সহদেব। রাজা থমকে উঠলেন আর বলছেন, তাই যদি হয় তাহলে দ্রৌপদী কোথায় গেল? তখন উত্তরে গিয়ে এলো, উত্তরে গিয়ে পিতাকে বলছেন, হে পিত, যাকে সৈরন্ধ্রী রূপে আমরা নিজেদের দাসীদের ন্যায় সেবা নিয়েছি তিনি হচ্ছেন মহারানী দ্রৌপদী। তিনি মানে শুনে একেবারে হতভম্ব হয়ে তিনি অশ্রু বিসর্জন করতে করতে যুধিষ্ঠির মহারাজের চরণ স্পর্শ করতে যাচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ তাকে ধরে উঁচু করে তুললেন, বললেন, না মহারাজ, আপনি আমাকে প্রণাম করতে পারেন না। বলছেন, কেন? বলছেন, আপনি আমাদের এই এক বছর অজ্ঞাত বাসকালে আপনি আমাদের মানে আপনার ছত্র ছায়ার মধ্যে রেখেছেন, সুরক্ষিত রেখেছিলেন, তাই এই রাজ্য আমার কাছে মানে স্বর্গের থেকেও গরীয়, আপনি এমন করবেন না। তিনি রোদন করছেন, উত্তর রোদন করছেন, আহা, যে সম্রাট যুধিষ্ঠির যাকে সেবা করার জন্য সমস্ত রাজন্যবর্গ দাসবধ দাঁড়িয়ে থাকত, কি সেবা করব, তিনি আজ আমার গৃহে তার তেজস্বি পাঁচ পুত্র গোপনভাবে কত লাঞ্ছিত হয়েছে আমাদের দ্বারা, আর সেই দ্রৌপদীর অবস্থা যা তিনি ব্যক্ত করলেন এবং আমরা শ্রবণ করেছি। তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে, হে মহারাজ, হে সম্রাট যুধিষ্ঠির, আমি বাস্তবিকই মানে নিজেকে এত ঋণী, এত নীচ মনে করছি যে আমি নিজেও ভেবে পাচ্ছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি যে এখন কি করি, আপনি আমাকে কোনো শাস্তি দিন। বলছেন, মহারাজ, আপনি আমার আমাদের এই এক বছর কাল পর্যন্ত আপনার ছত্র ছায়ার ভিতরে সুরক্ষিত রেখেছেন, আপনি এমন বললে আমার অপরাধ হবে। এবারে তিনি বলছেন যে, তাহলে আমি আমার আমাদের তরফ থেকে বা আমাদের পক্ষ থেকে যে অপরাধ হয়েছে তার পরিবর্তে আমি আমার পরমা সুন্দরী উত্তরাকে আমি অর্জুনকে দিতে চাই, তাহলে আমার মনে কিছুটা শান্তি ফিরে আসবে যে আমি আপনাদের সঙ্গে আত্মীয়তায় বেঁধে গেছি। বললেন, অর্জুনের দিকে ধর্মরাজ যুধিষ্ঠির তাকালেন। একটি কথা আছে না, যে পণ্ডিত বোঝে ইশারায়, মূর্খ বোঝে কিলে, বোঝা বলার সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন। অর্জুন তখন হাত জোড় করে মহারাজ বিরাটকে বলছেন, হে রাজন, আপনি আমাকে দিতে চাইছেন এ তো মানে কোনো প্রকারেই সম্ভব নয়, উত্তরা তো আমার শিষ্যা, এই এক বছর পর্যন্ত আমি তার মধ্যে আমার পুত্রীর রূপ দর্শন করেছি, আমি তাকে পত্নী হিসাবে গ্রহণ করলে তো আমার অপরাধ হবে, আমি তা স্বীকার করতে পারব না। ঠিক আছে, আপনি যখন দিচ্ছেন তা আমি তো সেটা অস্বীকার করতে পারি না, তা আমার মানে পাণ্ডুর পৌত্র, আমার পুত্র আর ভগবান শ্রীকৃষ্ণের ভাগনেও মানে ভাগ্নে সে আমারই পুত্র অভিমন্যু, মহাপরাক্রমশালী প্রতাপী, তার সঙ্গে রণে জয়ী হয় এমন কেউ এই পৃথিবীতে নেই, তা আমি উত্তরাকে পুত্রবধূ রূপে গ্রহণ করলাম। খুব আনন্দের কথা, পুত্রবধূ রূপে স্বীকার করলেন। মৎস্য এবং ভরতবংশের মধ্যে তাদের এই সম্পর্ক মানে সর্বতোভাবে সুসম্পন্ন করার জন্য সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিলেন। দ্বারকাতে পত্র প্রেরণ করলেন। এবার দ্বারকার থেকে সকলে শুনে একেবারে খুশি, আর সেই সুভদ্রার পুত্র অভিমন্যু তাকে নিয়ে সকলে চলে আসছে। দিন ক্ষণ সব ঠিক হয়ে গেছে। অর্জুন পত্র লিখলেন সমস্ত দেশে দেশে সমস্ত মিত্রদের কাছে, যেটা আমরা এখন বিবাহের কার্ড বলি, সেই পত্র প্রেরণ করলেন। এমনকি সেই দুষ্ট দুর্যোধন আদিকেও সকলকে নিমন্ত্রণ পত্র পৃথক পৃথক রূপে পাঠালেন। সেখানে সেই যে এতদিন পরে, 13 বছর পরে সেখানে সেই কুন্তির পুত্রগণ তারা প্রকট হয়েছে, তাদেরকে বহুদিন অনেকে দেখেনি, সমস্ত রাজন্যবর্গ সেখানে চলে আসলেন এবং সেখানে অভিমন্যু শ্রীকৃষ্ণ দশারো বংশীয়দের আসার আমন্ত্রণ শুনে আরো আরো যে সমস্ত রাজাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, কাশীরাজ, শৈব্য ইত্যাদি ইত্যাদি, তারা কি করলেন, তারা চিন্তা করলেন এই বিবাহের পরেই যুদ্ধ হবে। তারা এক অক্ষণি করে নিজের নিজের দেশ থেকে সব সৈন্য সামন্ত নিয়ে এই মৎস্য দেশে বিরাট নগরে এসে উপস্থিত হচ্ছেন। অপরদিকে মানে বিরাট রাজা তিনি কি করলেন, তাদের সৎকারের সুন্দর ব্যবস্থা রাখলেন। একমাত্র কন্যার বিবাহ, তার আনন্দের মানে সীমা নেই। আর অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ, বলদেব মানে বলরামজি, কৃতবর্মা, সাত্যকী, অক্রূর, শাম্ব এবং প্রমুখ প্রমুখ ক্ষত্রিয় বর্গ, অভিমন্যু এবং সুভদ্রাকে সঙ্গে করে সকলে সেখানে আসলো। এবং যেসব সারথি 1 বছর যাবৎ এই পাণ্ডবদের যে সমস্ত সৈন্য সামন্ত সেবকরা ছিল তারাও ফিরে আস। এবারে সেই ইন্দ্রসেন প্রমুখ সারথিও তারা সেখানে আসলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, জানে তাদের তো কিছু নেই, সব কিছুই নিঃশেষ হয়ে গেছে, তা তিনি সঙ্গে করে মানে ভগবান 10,000 হাতি, 10,000 ঘোড়া আর 1 কোটি রথ, 10 কোটি পদাতিক সৈন্য পাণ্ডবদের মানে প্রদান করার জন্য নিয়ে আসলেন এবং তা প্রদান করলেন। আরো আরো দাস দাসী মানে প্রচুর পরিমাণে অলংকার এনে তাদের দিলেন। তাদের তো কিছু নেই, পুত্রবধূকে কিছু দিতে হবে, তা ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রাণ ছিল, একে অপরের প্রাণ মনে করেই চলত, তাই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু নিয়ে আসলেন। এবং মহারানী সুদেষ্ণা সহ মহারানী দ্রৌপদী মানে বিবাহের যে কার্যক্রম তা সুসম্পন্ন করার জন্য নারীদের কাজ বিশেষত বিবাহে বেশি থাকে, ভেতরের কাজগুলো তারা দেখাশোনা করে সুন্দরভাবে সুষ্ঠু রূপে যাতে হয় সেই ব্যবস্থা 2 রানী মিলে করলেন। আর সেখানে বহু বহু ব্রাহ্মণ, বহু বহু মহাত্মারা পর্যন্ত সেখানে আসলেন অভিমন্যু এবং উত্তরার বিবাহকালে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এবং তিনিও সেই বিবাহে আনন্দ করে তুলসী পাতা দিয়ে সব সাজিয়ে মহাপ্রসাদ আদি পেয়েছিলেন। আমরাও থাকলে হয়তো সেই ভগবান শ্রীকৃষ্ণের মানে মহাপ্রসাদ একটু সেবা করতাম, কিন্তু আমরা তখন কোথায় ছিলাম তা কে জানি। তারপরে সেখানে অন্যান্য ব্রাহ্মণদের বহু দান ধ্যান করলেন এবং সুষ্ঠু রূপে সুন্দরভাবে সেই বিবাহ কার্য সেখানে সুসম্পন্ন হলো। এবারে মৎস্য মহোৎসবে সেখানে এত সুন্দর আনন্দ হলো, তাদের এত আড়ম্বরের সঙ্গে বিবাহ হলো, সে ব্যক্ত করে বোঝানো অসম্ভব, বিবাহ কার্য সুসম্পন্ন হলো। এবারে তার পরের দিনের ঘটনা, এখানে বিরাট পর্ব সমাপ্ত হয়ে আমরা অধ্যকার দিনে উদ্যোগ পর্বের 1টি অধ্যায় মাত্র শ্রবণ করার পরে আমাদের পাঠের বিরতি দেব এবং এ প্রসঙ্গ আরও সুন্দর, মানে এখন দৈনন্দিন পাঠের আকর্ষণীয়তা আরও বেড়ে যাবে। এবারে আমাদের উদ্যোগ পর্ব আরম্ভ হল। এই উদ্যোগ পর্ব আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কুরুশ্রেষ্ঠ পাণ্ডব অভিমন্যুর বিবাহ সুসম্পন্ন হওয়ার পরে যাদবরা সেই রাত্রে বিশ্রাম করলেন এবং রাত্রেই তাদের একটি ছোট মোটো সভা মানে মিটিং হলো, যে কাল আগামী কল্ল প্রাতকাল হলে মানে সকাল হলে সময় হলে ঠিক সে সময় একটি তাদের বিশেষ মিটিং ডাকাও। সমস্ত বিশেষ বিশেষ রাজারা এসেছেন, সেখানে দ্রুপদ মহারাজ এসেছেন এবং দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী তার পুত্র, তিনিও আসলেন। এই শিখণ্ডী তার নিজস্ব পুত্র নয়, কিন্তু সে ছোটবেলা থেকেই সেই দ্রুপদের কাছেই মানুষ। তারা সকলেই অপেক্ষা করছে বহু কাল ধরে। এই শিখণ্ডী তো এক জন্ম ধরে অপেক্ষা করছে এই যুদ্ধ কবে হবে। তারা সকলেই প্রতিজ্ঞা পাশে আবদ্ধ ছিল। একে একে সকলে সেই বিরাট রাজার যে বিশাল যে রাজসভা, সেই সভাতে উপস্থিত হলেন। এদের মধ্যে যারা যারা ছিলেন তাদের মধ্যে দ্রুপদ হচ্ছেন সকলের মধ্যে জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ, বিজ্ঞ, জ্ঞানী এবং প্রবীণ। তা তিনি বসলেন কোথায়? বিরাট রাজা এবং দ্রুপদ তারা পাশাপাশি বসলেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ বলদেবের পিতা বসুদেব তিনিও ছিলেন। বসুদেব, বলরাম এবং শ্রীকৃষ্ণ উপবেশন করলেন। বসার ক্রমটা বলছেন, সাত্যকী ও বলরাম বসলেন পাঞ্চাল দ্রৌপদীর কাছে, মানে দ্রৌপদীর পিতার কাছে, আর শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির রাজা বিরাটের নিকটে নিকটে বসলেন। আর তাদের পশ্চাতে পাশে পাশে পেছন দিকে এই দ্রুপদ রাজার পুত্ররা বসলেন। আর এখানে সেখানে ভীম, অর্জুন, নকুল, সহদেব তারাও, মানে প্রদ্যুম্ন, সাম্ব তারাও পাশে পাশে সকলে রাজ সিংহাসন এবং সেই স্বর্ণময় সিংহাসনে তারা বসলেন। এবং বিরাট পুত্রদের সঙ্গে অভিমন্যু এবং দ্রৌপদীর মানে মহা তেজস্বী পঞ্চ পুত্র তারাও সিংহাসন গ্রহণ করলেন। এবং সে অপূর্ব সভা দেখা যাচ্ছিল সেখানকার। অন্যান্য রাজন্যবর্গ তারাও সুন্দরভাবে বসলেন। সেই সভা না দেখলে মানে চোখের তৃপ্তি মিটবে না, এত সুন্দর সভা যে সেই সবার বর্ণনা হয় না। সমস্ত রাজন্যবর্গ তারা সেজে গুজে মুকুট অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে সেই সভাতে বসলে কত সুন্দর দেখা যায়। এবারে সকলে ভগবান শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকালেন, তিনি কি বলেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যে সুবলপুত্র শকুনি, প্রথমেই বলছে, কপটদূতে মহারাজ যুধিষ্ঠিরকে হারিয়ে তার রাজ্যাদি অধিকার করে তাদের ভিখারির বেশে মৃগচর্ম পরিয়ে বন প্রদেশে পাঠিয়েছিলেন, আর তারা রাজ্য ছিনিয়ে নিয়েছিল। কিন্তু তারা সত্যনিষ্ঠ, এই কারণে তারা কেউ কোনো বিদ্রোপ করেনি। তাদের কথা অনুযায়ী তারা ত্রয়োদশ বর্ষর অজ্ঞাতবাস সহকারে তারা নিদারুণ কষ্ট সহ্য করে, যার ব্যাখ্যা হয় না, আমি সব কিছুই জানি, তারা ভীষণ কষ্ট করে এই ১৩টি বৎসর তারা পার করল। তারা ধর্মানুকূল, সুখকর এবং অধর্মের সাহায্যে ধর্মরাজ যুধিষ্ঠির দেবতাদের সিংহাসন নিতে চান না। কেউ যদি বলেন যে অল্প একটু মিথ্যা বললেই হে যুধিষ্ঠির আপনি সেই দেবরাজের সিংহাসন পেয়ে যাবেন, তথাপি সে একটুও মানে মিথ্যা বলতে রাজি নন। এবারে যখন ঠিক এই প্রকার ভাবে বলছেন তখন তিনি বলছেন যে অর্থযুক্ত এবং ধর্মনীতি অনুসারে যুধিষ্ঠির মহারাজ যদি একটি গ্রামও পান সেই গ্রাম নিয়েই তিনি সন্তুষ্ট, মানে ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে তিনি যতটুকু পাবেন তাতেই তিনি সন্তুষ্ট, তিনি অত্যাধিক কিছুই চাইবেন না। তিনি কিন্তু সেই ধৃতরাষ্ট্রের পুত্র সে অসহ্য কষ্ট তাদের প্রদান করেছে, তথাপি তিনি সর্বদাই তাদের ক্ষমা করেছে। তাই আমি এটাই বলতে চাইব, হে রাজন্যবর্গ, আমি এটাই আমার বক্তব্য, আপনারা সকলেই জ্ঞানী, প্রবীণ, বয়োবৃদ্ধ এবং আপনারা সকলেই ধর্মাত্মা, আমি বিষয়টা উত্থাপন করলাম। এবারে আপনারা যা ভালো বুঝবেন সেটাই করুন, যুধিষ্ঠির মহারাজ সেটাই মেনে নেবে। দেখুন কেমন বুদ্ধি করলেন, সকলের মন রাখলেন। সভাতে গিয়ে যা ইচ্ছা তাই বলে ফেললে কিন্তু বিপদ। এবারে তিনি আরো বললেন, কিন্তু এই কুরুর স্বভাব কৌরবরা তাদের ক্ষতি করার জন্য মানে খুব ছোটবেলা থেকেই এদের পেছনে উঠে পড়ে লেগেছে, কিন্তু তারা সর্বদাই সত্যে স্থির, ঠিক মতো ধর্ম পালন করেন। তা এখন দুর্যোধন কি করবে তা তো আমি জানি না, ভগবান বলছে সাধারণ মানবের মতো। তা আমার মনে হয় যে কোনো একজন ব্যক্তিকে যিনি বা প্রকৌশলী, যিনি জ্ঞানী, যিনি ধর্মাত্মা, যিনি সমস্ত শাস্ত্র জানেন, অর্থশাস্ত্র, নীতিশাস্ত্র, ধর্মশাস্ত্র জানেন, এমন একজন কুলীন, সতর্ক, সমর্থ ব্যক্তিকে দূত হিসাবে সেখানে প্রেরণ করা হোক। প্রথম পদ। সেখানে ভীমসেন বলে উঠলেন, হে মাধব, যদি সেখানে দূত গিয়ে মিটিয়ে ফেলে তাহলে আমার প্রতিজ্ঞা কি হবে? আমি যে বলেছি সেই দুঃশাসনকে হত্যা করে তার বুকের লহু দিয়ে, মানে রক্ত দিয়ে আমি দ্রৌপদীর কেশে লাগাবো, তারপরে দ্রৌপদী সেই উন্মুক্ত কেশকে বন্ধন করবে, তা না হলে সে তো চুল সারা জীবন খুলে রাখবে। বলছেন, হে ভীমসেন, তুমি যা বলতে চাইছ এটা যথাযথ নয়। দেখো, কেবল তোমার আর পাঞ্চালীর প্রতিজ্ঞা নিয়ে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের পরিণাম তুমি জানো না। অপরাধ করেছে ওই দুষ্ট দুর্যোধন, শকুনি, দুঃশাসন ইত্যাদি ইত্যাদি। আর যারা যুদ্ধে মরবে তারা কি অপরাধ করেছে? লক্ষ লক্ষ কোটি কোটি সেনা সব মারা যাবে। যুদ্ধ হচ্ছে অন্তিম চরণ, এ তো আমি শান্তি দূত পাঠাচ্ছি। ভীমসেন চিন্তা করে দেখল, এই মাধব এ বড় বেঁকা চাল চালে, অতএব তিনি যা বলছেন সেটাই ঠিক। তিনি আবার গদাটা নিয়ে আবার বসে পড়ল। অপরদিকে শ্রীকৃষ্ণের ভাষণ অত্যন্ত ধর্মপূর্ণ, যুক্তিযুক্ত শুনে বলদেব উঠে দাঁড়াল। এবার বলদেব, তিনি তো সরল, বলদেবের মতো সরল কিন্তু খুব কম ব্যক্তিই আছেন। যিনি সাক্ষাৎ ভগবান তিনি এত সরল যে বলে বোঝানো যাবেন। তিনি বললেন যে আমার কনিষ্ঠ ভ্রাতা, কৃষ্ণ যা বলেছে এ যুক্তিযুক্ত এবং এর উপরে কোনো কথাই হয় না। দুধ পাঠিয়ে সব মিটিয়ে নেওয়া ভালো এবং আনন্দ সহকারে সকলে থাকা ভালো, কোনো মানে এতেই ভালো হবে। এখন একজন দূতকে পাঠানো হোক, তারা কুরুশ্রেষ্ঠ ভীষ্মদেব, দ্রোণাচার্য, ধৃতরাষ্ট্র, অশ্বত্থামা, বিদুর, কৃপাচার্য, শকুনি, কর্ণ এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা, বয়োবৃদ্ধ ব্যক্তিরা এবং বিদ্বান ব্যক্তিরা যখন থাকবে, তখন এই দূত গিয়ে তার বক্তব্য বলবে, এটাই সবচেয়ে ভালো হবে। এতক্ষণ পর্যন্ত ঠিক বললেন, এবার বেঠিক কোথায় বলছেন? তিনি বলছেন যে তাদের যুধিষ্ঠিরের কার্য যাতে সিদ্ধ হয়, তারাও যাতে সন্তুষ্ট থাকে, এমনভাবে কাজ করতে হবে, কোনো অবস্থাতেই, যে কোনো প্রকারেই, মানে কোনো অবস্থাতেই সেই কৌরবদের ক্রুদ্ধ করা যাবে না। এই কথা যখন বলেছে তখন তো আবার কি বলছে, ওই কথা বলার পরে যে শকুনি যে পাশা খেলায় পারঙ্গত, জেনে শুনে যুধিষ্ঠির কেন খেললো, আর যুধিষ্ঠির খেলে হেরেছে, 13 বছর বনবাস গিয়েছে, তাতে কি হল, মানে কোনো বিষয়ই না বলরামের কাছে। তাহলে দুটো ভুলও বলা হয়েছে, যে কৌরবদের কোনো মতে অসন্তুষ্ট করা যাবে না, আর শকুনি যা করেছে ভালো করেছে। এই কথা শুনে এই বলরাম এবং কৃষ্ণের বংশ, মানে তাদের থেকে যদিও তিনি বয়োবৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ, সেই সাত্যকী তিনি উত্তেজিত হয়ে একেবারে তীর ধনুক নিয়ে তিনি দাঁড়িয়ে বলছে যে বলদেব, তুমি একই কথা বললে, তুমি কোন হিসাবে এই কথা বললে, কোন জ্ঞানে কথা বললে, তোমার হৃদয়টা যেমন তুমি সেই রকম কথা বলো, তুমি তো ওই নাঙল দিয়ে টানা ছাড়া আর কিছু বোঝো না। তোমার অন্যায় করলো মানে তুমি নাঙল বের করে শেষ করে দিলে, তা তোমার হৃদয়টা পাষাণের মতন, তাই তোমার বুদ্ধিটাও পাষাণের মতন, এত বড় কথা বলছে বলরাম। বলরাম বলে সাহস কম না, বলরাম তো ফুলে উঠলো রাগে, গর্জন করছে। শ্রীকৃষ্ণ হাতটা দিয়ে বসতে বলছে, তাহলে বলছেন তাহলে মামলা কিছু গড়বড়ি করেছে। কৃষ্ণ যখন ইশারা দিয়ে, বলরাম কিন্তু খুব রেগে যায়, রেগে গিয়ে কৃষ্ণের দিকে একটু দেখে নেয় কৃষ্ণ কি বলছে। কৃষ্ণ যদি হ্যাঁ বললো আর না বললো তা ওটা মেনে যাবে, কারণ কৃষ্ণ ঠিক বলে। এবারে বলছেন যে শকুনি দ্রুত ক্রীড়ায় পারঙ্গত, এ কথা ঠিক, কিন্তু ও যে কপটতা অবলম্বন করে দ্রুত ক্রীড়া করেছে আর তাদের সঙ্গে জোরপূর্বক পাশা খেলেছে, এটা তুমি দেখলে না? আচ্ছা, আর তুমি বারবার বলছো যে তারা যেটা করতে চায় সেটা করাই ভালো, তাদের বিরুদ্ধ আচরণ কিছু করা যাবে না, এর মানে কি? এর মানে সেখানে গিয়ে কি মহারাজ যুধিষ্ঠির ভিক্ষা করবে যে আমার রাজ্য দাও, আর তাই তারা ফিরিয়ে দেবে? তুমি সেই দুর্যোধনকে জানো না, আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র সেও পুত্রের মোহে মোহিত। হ্যাঁ, তবে সেখানে ধর্মাত্মা বয়োজ্যেষ্ঠ পিতামহ রয়েছেন, দ্রোণাচার্য আছে এবং কুলগুরু কৃপাচার্য আছে, বিদুর আছে, তারা ইচ্ছা করলে কিছু ন্যায় করবে এটা আমি মানি। তখন ধৃষ্টদ্যুম্ন তো খড়গহস্ত, তিনি অস্ত্র নিয়ে লাফ দিয়ে উঠলেন, বলছেন ওই বুড়োগুলো কি ধর্ম জানে, ওই বৃদ্ধগুলো শুধু দাড়িগুলোই পাকিয়েছে, ওরা ধর্ম বলে ওদের কোনো কাণ্ডজ্ঞান নেই। সে ভীষণভাবে ধৃষ্টদ্যুম্ন রেগে উঠল, আমি আমার ভগিনী দ্রৌপদীর কাছ থেকে ওরা যে কেমন ধার্মিক তা আমি সব শুনেছি, কথা সত্য, কথা তো একটা মিথ্যা নয়। সেই দ্রৌপদী অবলা নিঃসহায় সেই অবস্থায় প্রত্যেকের কাছে গিয়েছিল, কেউ কিছু করেন, সেই কথা তিনি তুলে ধরলেন। আরে তারা কেমন যে ধার্মিক ব্যক্তি আমার সব জানা আছে, সত্য কি? আপনি ওই সমস্ত কথা ছাড়ুন, আমরা মানে সৈন্য সামন্ত নিয়ে এসেছি এবং দরকার হলে আমরা আমাদের আত্মীয় বর্গের মধ্যে যারা রাজা আছে তাদেরকে খবর প্রেরণ করে আমরা এখনই গিয়ে ওই দুর্যোধনকে গিয়ে বলি দেব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ইঙ্গিত করলেন, বললেন হে ধৃষ্টদ্যুম্ন, তোমার মনের বেদনার কথা অন্য কেউ জানুক বা না জানুক আমি খুব ভালো করে জানি, তবে আমাদের বংশজ পরম প্রতাপী বুদ্ধিমান ধর্মাত্মা সাত্যকী যা বলছেন তাকে বলতে দিন। তিনি বলছেন যে পাণ্ডবগণ পৈতৃক সম্পত্তি সমর্পণ মানে তারা তো তাদের হক, তাদের অধিকার নিতে চায়, তা আপনি হে বলদেব আপনি যে বললেন যে আমরা তাদের কাছে গিয়ে ভিক্ষা চাইব, সে তো ভিক্ষা চাওয়ার মতনই আপনি কথা বললেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যা বলছে তার মধ্যে কিছু তত্ত্ব কথা আছে, তিনি প্রথমেই যুদ্ধ চাইছেন না, ভগবান বলতে চাইছেন দেখো যুদ্ধ করলে রাজ্যের অনেক ক্ষতি হবে এবং অনাথ যে সমস্ত নির্দোষী সৈন্যগণ তারা মারা যাবে, এই পৃথিবীতে সব মহিলাদের মানে শ্বেত বস্ত্রে দেখা যাবে, তারা বিধবা হয়ে যাবে, এটা আমি চাই না। যুদ্ধ তো আমিও চাইছি, আমি কি চাই না আমার প্রাণের থেকেও প্রিয় পাণ্ডবগণ তারা এত দুঃখ কষ্ট ভোগ করলো, আমি কি চাইব যে মানে তাদের কিছু না হোক? আমিও যুদ্ধ চাই, কিন্তু প্রথমে কতগুলো নিয়ম শৃঙ্খলতা আছে, তা সেই হিসাবে একটি শান্তি দূত সেখানে পাঠানো যাক। একথা ভগবান ঠিকই বলেছেন, সাত্যকী বলছেন, আমিও এতে মানে মত ব্যক্ত করছি। মহারাজ দ্রুপদ তিনি ক্রোধিত হয়ে উঠলেন, বলছেন সেই দূতের কথা ওই দুষ্ট দুর্যোধন সে তো মানবেই না, আর সেই অন্ধ যেটা আছে এমনভাবেই বলছেন, সেই যে ধৃতরাষ্ট্র সেও কোনো কথা শুনবে না, কারণ সেও তার পুত্রের পক্ষ নিয়ে বলবে, অতএব ওই অত দূত পাঠানোর কোনো প্রয়োজন নেই। এক কাজ করো, এখনই আমরা গিয়ে তাকে হত্যা করি। সাত্যকী বললেন হে মহারাজ দ্রুপদ, এতে আমারও মত আছে, কিন্তু ভগবান যেটা বলেছেন তিনি মানে খুবই ন্যায়সঙ্গত কথা বলেছেন, দেখুন আমি যদি ইচ্ছা করি তীক্ষ্ণধার অস্ত্র দিয়ে ওই দুষ্টগুলোকে ওখানেই গলা নাবিয়ে দিয়ে চলে আসতে পারি একা, আর সেই সঙ্গে এই ধনুর্ধারী অর্জুন যদি সঙ্গে থাকে, মহাবলী ভীম সে যদি রণে নাবে তাহলে তাকে দেখে সৈন্য সামন্ত সব ছুটে পলায়ন করে, তারপরে নকুল সহদেব, তারপরে আমাদের ভাগ্নে সেই ভাগ্নেগণ রয়েছে সেই অভিমন্যু এবং আমাদের প্রাণের দ্রৌপদীর পুত্রগণ এবং আমরা এবং এই চক্রধারী শ্রীকৃষ্ণ তিনি সাক্ষাৎ নারায়ণ, আমরা যদি অস্ত্র ধরি কে টিকবে আমাদের কাছে? কেউ টিকবে না। এ তো ধ্রুব সত্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন এটা বাস্তবিক ন্যায় সঙ্গত। কিন্তু দ্রুপদ রাজা তিনি বলছেন না না, ওই সমস্ত দূত পাঠিয়ে কোনো লাভ নেই, এখনই চলো আমরা পাণ্ডবদের অধিকার আমরা নিজেরা নিয়ে নেব, আর তাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করে আমরা শীঘ্র সেই কার্য সুসম্পন্ন করব। কারণ ওই দুষ্টগণ তারা কোনো মতেই এই দূতের কথা মানবে না। ভগবান শ্রীকৃষ্ণ উঠলেন, উঠে বলছেন দেখুন এই সবার মধ্যে, রাজা দ্রুপদকে বলছেন, এই সবার মধ্যে সকলের থেকে বয়োজ্যেষ্ঠ আপনি, আপনি সকলের কাছে পূজনীয় এবং আমরা আপনার শিষ্যের সমতুল্য, তা আপনি আমার মনে হয় এই কাজ করাই ভালো। যদিও আমিও জানি যে সেই অহংকার বশত দুর্যোধন সন্ধি করতে সে চাইবে না, আর আমরা ক্রোধিত হলে, আমরা অস্ত্র ধারণ করলে তারা আমাদের সামনে টিকবেও না, এ আমিও ভালো করে জানি। কিন্তু যুদ্ধটা হচ্ছে, হে ধ্রুপদ, যুদ্ধটা এমনই যেটা হচ্ছে অন্তিম চরণ, মানে একেবারে শেষ গতি, একেবারে শেষ রাস্তা হচ্ছে যুদ্ধ, তা সেটা তো লাস্ট একেবারে শেষের কথা, প্রাথমিকতা করা যাক। আপনি বুদ্ধিমান, আমাদের থেকে জ্ঞানীগুণী, অতএব আপনি এমন একটি লোককে চয়ন করুন যে সেই যাবে, যে বুদ্ধিমান হবে, সমস্ত কিছু মানে পরিবেশকে যে মানিয়ে নিতে পারবে, যে শান্ত, তাকে পাঠ। তিনি বললেন তাহলে আমার যে পুরোহিত কৃষ্ণ তো করে যাবে, আমার যে পুরোহিত তিনি মানে সর্বদিক থেকে গুণী, তা আমি তাকে প্রেরণ করি। বলছেন হ্যাঁ, আপনার পুরোহিত যোগ্য। কৃষ্ণ বলছেন, কৃষ্ণ তার সম্পর্কে জানে, বলছেন তাহলে আর অন্য কোনো কথা এখন হবে না, আজ এ পর্যন্তই কথা থাক, আর আপনি দূত প্রেরণ করার পরে বাকি যা কিছু করণীয় আমি আপনাদের সঙ্গে মিলেমিশেই তার ব্যবস্থা নেব, কোনো চিন্তা নেই। বরঞ্চ আমরা এখন আমাদের নবপুত্রবধূকে সঙ্গে করে নিয়ে আমরা সেই দ্বারকাতে ফিরে যাচ্ছি, এবং এই সুযোগে আপনি সমস্ত জায়গায় পাণ্ডবদেরও বললেন, আপনারা হে পাণ্ডবগণ, আপনারাও আপনাদের সঙ্গে মিত্রতা সম্পন্ন যে সমস্ত রাজন্যবর্গ আছেন তাদের প্রত্যেককে আমন্ত্রণ করুন, যে আমরা বোধহয় মানে অন্তিম চরণে গিয়ে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, তা আপনারা কৃপা করে আমাদেরকে সৈন্য সহকারে আপনারা নিজেরা থেকে সাহায্য করুন। চিঠি লেখা আরম্ভ হয়ে গেল, পত্র প্রেরণ আরম্ভ হয়ে গেল। আর অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আর সেখানে সেই নববধূ উত্তরা অভিমন্যু তাদেরকে সব সঙ্গে করে নিয়ে গিয়ে তারা দ্বারকার দিকে গমন করলেন। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। এবারে তিনি তার পুরোহিতকে বললেন, দ্রুপদ রাজা, যে হে পুরোহিত, ভূতাদির মধ্যে প্রাণধারী শ্রেষ্ঠ, আর প্রাণীদের মধ্যে বুদ্ধির দ্বারা যারা কাজ করে তারা শ্রেষ্ঠ, মানুষের মধ্যে দ্বিজ মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আর দ্বিজের মধ্যে সেই ব্রাহ্মণদের মধ্যে যারা বিদ্বান তারা শ্রেষ্ঠ, আর বিদ্বানের মধ্যে যারা সিদ্ধান্ত বাগীষ, যারা সিদ্ধান্ত জ্ঞানী তারা শ্রেষ্ঠ, আর সিদ্ধান্ত জ্ঞানীর মধ্যে যারা ব্রহ্মবেত্তা, ব্রহ্মকে জানেন মানে ভগবানকে জানেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তা আমার বিচারে আপনি সিদ্ধান্ত বেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ, এবং আপনার কুশল কুলও অত্যন্ত শ্রেষ্ঠ, আপনার বাচনভঙ্গি অত্যন্ত সুন্দর, আপনার শাস্ত্র জ্ঞানও পর্যাপ্ত পরিমাণে, তাই আপনি সেই দৈত্যাচার্য শুক্রাচার্য থেকেও আর দেবগুরু বৃহস্পতির থেকেও বুদ্ধিতে কোনো অংশে ন্যূন নন, তাই আপনি সেই ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়েছেন বলে আপনি জানেন, আর সেই শকুনি যে কপট জুতে যুধিষ্ঠিরকে বোকা বানিয়ে তাকে যে 13টি বৎসর নিদারুণ কষ্টে ফেলে দিয়েছে তাও আপনি সব জেনেছেন, অতএব আপনাকে আর বিশেষ কি বলবো, আপনি সেই হস্তিনাপুরে গিয়ে সমস্ত বয়োবৃদ্ধ এবং তাদের সঙ্গে কি কি কথা বলতে হবে না হবে তিনি সব বুঝিয়ে বিস্তারিতভাবে বলে দিলেন। আর বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি সেখানে যতদিন ইচ্ছা মানে যতদিন থাকা সম্ভব ততদিন মানে অত্যাধিক দিন আপনি সেখানে কাটাবেন, তাহলে আপনি প্রত্যেকের মনোভাবনা বুঝতে পারবেন এবং তারা যুদ্ধ করতে চায় কিনা তাও জানতে পারবেন, আর আপনি থাকতে তারা সেনা সংগ্রহ করবে না, কারণ সেই খবর আমরা জেনে যাব। আপনি অত্যাধিক সময় নিলে আমরা এদিকে আমাদের সংগঠন পূর্ণরূপে তৈরি করে ফেলব, এই জন্য সময়টাও বাড়িয়ে দিলেন, কারণ তাদের দূত যদি সেখানে থাকে তাহলে কোথায় কি হচ্ছে সে তো গুপ্তচর দিয়ে খবর পাঠিয়ে দিবে, সেখানে গুপ্তচরের যাতায়াত থাকবে। তো বললেন, ঠিক আছে হে রাজন, আপনি আমার উপরে যখন বিশ্বাস করেছেন তা আমি এই কার্য সুসম্পন্ন করতে পারবো বলেই মানে আশা করি। এবারে সেই ব্রাহ্মণ তিনি নিজের কিছু শিষ্যদের সঙ্গে করে নিয়ে সেই কৌরব মহলে হস্তিনাপুরে গিয়ে প্রবেশ করলেন এবং তার পরবর্তী অংশ কি হবে না হবে তা আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদন করব। আরো আরো সুন্দর সুন্দর প্রসঙ্গ এবং আমরা সেগুলি যথাসময়ে মানে ক্রমান্বয়ে এই ধারাবাহিকভাবেই আমরা শ্রবণ করব এবং আরো সুন্দর সুন্দর এখন উপাখ্যান আসবে যা বাস্তবিকই মানে জীবের জন্য পরম হিতকর, যা শ্রবণ করলে আমাদের চিত্তের যে মালিন্যতা তা দূরে চলে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমন্ত্রিত হয়ে দুই পক্ষই যাবে, অর্জুন আর সেই দুষ্ট দুর্যোধন, শল্যের আপ্যায়ন এবং তার দুর্যোধন এবং যুধিষ্ঠির উভয়কে সাহায্য ইত্যাদি ইত্যাদি মানে প্রসঙ্গক্রমে বৈশম্পায়ন ঋষি মহারাজ জনমেজয়কে যেমন যেমন ভাবে শুনিয়েছেন আমরা ঠিক তদনুরূপভাবেই আস্বাদন করব বলে আশা রাখি। অতএব অধ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধেশা নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী 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 মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রীকৃষ্ণ বেদব্যাস ভগবান কি জয়, শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয়, শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।